রাহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ছে প্রতিবাদ, ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করুন, আমেরিকাকে ইরান। দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা পাকিস্তানের, বিএনপির শেখা উচিত বললেন ওবায়দুল কাদের। এবং ভারতের মালদহে নিজেকে আপন বললেন নরেন্দ্র মোদী, নেপথ্যে রয়েছে ভোট ব্যাংক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীদের যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার উপর ব্যাপক ধরপাকড় ও নিপীড়নমূলক অভিযান চালানোর জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি দ্রুত মার্কিন প্রশাসনকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। এইসব প্রতিবাদী মানুষের উপর মার্কিন সরকার পুলিশ লেলিয়ে দিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তাদের উপর দমনপীড়ন চালাচ্ছে। মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ববাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকা যে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষক শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে। এর মধ্য দিয়ে আমেরিকার দ্বৈত নীতি এবং স্ববিরোধী আচরণ বিশ্ববাসীর কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল জায়রা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায়। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর হিজবুল্লাহ যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবর্ষণ করে। এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের উপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের দুটি সাঁজোয়াজান ধ্বংস হয়। ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। এছাড়া অধিকৃত ভূখণ্ডে দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি যোদ্ধারা এসব হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক ভিডিও বার্তায় এসব অভিযানের কথা জানান। তিনি বলেন, MSC ডারউইন নামে ইসরায়েলের একটি জাহাজের উপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেত্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা গেছে। ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের এইলাত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল সারি। এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকা দুটি এবং ইসরায়েলের একটি জাহাজের ওপর হামলা চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা পাকিস্তান করলেও দেশের সরকার বিরোধীদের সেই উন্নতি চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শাহবাজের মন্তব্যের প্রসঙ্গ ধরে ওবায়দুল কাদের বলেন, শাহবাজ শরীফের বক্তব্য থেকে বিএনপির প্রকৃত সত্য শিক্ষা গ্রহণের অনেক কিছু আছে। এদিকে বিএনপি নেতা জৈনুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপি নয় আওয়ামী লীগে ক্ষমতায় থাকার জন্য পদে পদে ষড়যন্ত্র করেছে। বিএনপি নির্বাচিত সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক দেয়া এমন বক্তব্যের জবাবে একথা বলেন দলটির নেতা ফারুক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহে উপচে পড়া নির্বাচনী সভায় বলেছেন, এত ভালোবাসা কপালে জোটে না, মনে হয় আমি গত জন্মে বাংলায় জন্মেছিলাম অথবা পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি। আজ মালদহের সভার শুরু থেকেই নিজেকে বাংলার আপন বলে প্রমাণ করার চেষ্টা করলেন মোদী। তিনি বলেন, শিল্প সংস্কৃতি দর্শন প্রগতি সবকিছুতে এগিয়ে থাকা সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে। আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না, আপনাদের ভালোবাসা ব্যর্থ হতে দেব না, এই ভালোবাসা ফিরিয়ে দেব। তবে বিশ্লেষক মহল মনে করছে, প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুধু আবেগের ফসল নয়, এর নেপথ্যেও রয়েছে ভোট ব্যাংক। তবে বিজেপির এবারের নির্বাচনী স্লোগান মোদী কি গ্যারান্টি শব্দটি আজ একবারও মালদহের জনসভায় মোদীর মুখে শোনা যায়নি। বিজেপির নির্বাচনী ইশতেহারেও স্লোগানটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও মালদহের সভায় একটি বারও মোদীর গলায় মোদীর গ্যারান্টির কথা শোনা গেল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান বালুচিস্তান প্রদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশের ড্রোন হামলায় দুই উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মফস্বল জেলা সুরোর একটি রাস্তা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের ওপর হামলা চালায় ইরানি পুলিশ। সুরো জেলা প্রাদেশিক রাজধানী জাহেদানের উপকণ্ঠে অবস্থিত। গতকাল সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। সিস্তান বালুচিস্তান প্রদেশটি পাকিস্তান এবং আফগান সীমান্তে অবস্থিত। মাঝে মধ্যেই সেখানে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী, বেসামরিক লোকজন এবং ইরানের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। তবে বিগত বছরগুলোতে ইরানের নিরাপত্তা বাহিনী সীমান্ত রক্ষা করে আসছে এবং বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জাতির শক্তিশালী অস্ত্র এবং ধর্মের সম্মান ও মর্যাদার উৎস। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছে তা ছিল একটি আগ্রাসনের শাস্তি। যদি তারা ওই ভুলের পুনরাবৃত্তি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি নামক প্রতিশোধমূলক হামলার প্রসঙ্গ টেনে জনাব খাতামি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ওই অভিযানে শত্রুরা ভালোভাবেই বুঝতে পেরেছে যে ইরান যে স্লোগান দেয় তা বাস্তবে প্রমাণ করে দেখায়। ওই অভিযানে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের কেবলমাত্র সেই সব ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করেছে যেসব ঘাঁটি থেকে সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে একটি বিতর্কিত জাহাজ ঘাট নির্মাণের কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে, গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী আনার জন্য তারা এই ঘাটটি নির্মাণ করেছে। পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল সাংবাদিকদের বলেন, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ইউএসএনএস ভেনা ডিভিজ সহ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ এই ঘাটে নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে। মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট এই ঘাঁটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এরপরই আমেরিকা ভাসমান ঘাট নির্মাণের জন্য পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে। আমেরিকা দাবি করছে, সাইপ্রাস থেকে তারা ত্রাণ নিয়ে এই ঘাটের মাধ্যমে সেগুলো গাজা উপত্যকায় পাঠাবে। তবে আমেরিকার এই দাবি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইতালির ভিসেঞ্জের জনগণ ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের শহরের রাস্তার নাম পরিবর্তন করেছে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়। ইতালির ভিসেঞ্জা শহরে আমেরিকা সামরিক বাহিনীর অন্যতম সদর দপ্তর অবস্থিত। সে কারণে ভিসেঞ্জা শহরের রাস্তাগুলো সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধ যজ্ঞের নিন্দা জানানোর প্রতীকে পরিণত হয়েছে। প্যালেস্টাইন অকুপেশন স্ট্রিট, রূপকর্থে প্যালেস্টাইন দখল করা বন্ধ করুন, ফিলিস্তিনি সেটলার স্ট্রিট, জায়নবাদী বসতি স্থাপনকারীদের অবশ্যই প্যালেস্টাইন ছেড়ে যেতে হবে, ফিলিস্তিনি প্রতিরোধ সড়ক, ফিলিস্তিনি বর্ণবাদ স্ট্রিট, ফিলিস্তিনকে বর্ণবাদ মুক্ত করতে হবে, অ্যারন বুশনেল সড়ক, আমেরিকার যে পাইলট আত্মহত্যা করেছে, ইত্যাদি নামে ভিসেঞ্জা শহরের লোকেরা তাদের রাস্তার নামকরণ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিজ ইহুদিবাদী ইসরায়েলের উপর অস্ত্র এবং তেল অবরোধ আরোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, এ মুহূর্তে ইসরায়েল তার আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো এমন মাত্রায় পরিত্যাগ করেছে যার কারণে অবিলম্বে এবং নিঃশর্তভাবে তার উপর অস্ত্র ও তেল নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ইসরায়েলের কাছে অস্ত্র এবং সামরিক সহায়তা পাঠানোর ব্যাপারে আমেরিকা এবং কয়েকটি পশ্চিমা দেশকে অভিযুক্ত করেন আলবানিস। তিনি বলেন, গণহত্যা বিষয়ক কনভেনশন অনুযায়ী গণহত্যায় সহযোগিতা করা অপরাধ, ফলে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তাতে সহায়তা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমেরিকা এবং বেশ কয়েকটি দেশ ইসরায়েলের কাছে রাজনৈতিক ও সামরিক সহায়তা পাঠিয়ে সেই হত্যাকাণ্ডে সহায়তা করেছে, এটা পরিষ্কার। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকার অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের উন্নয়ন ও সম্প্রসারণের অন্যতম প্রধান রূপকার। ১৯৭০ দশকের পর থেকে মার্কিন সরকারের এই ভূমিকা আরও লজ্জাজনকভাবে নগ্ন রূপে ধরা পড়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
মার্কিন সরকার অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের উন্নয়ন ও সম্প্রসারণের অন্যতম প্রধান রূপকার। ১৯৭০ দশকের পর থেকে মার্কিন সরকারের এই ভূমিকা আরো লজ্জাজনকভাবে নগ্ন রূপে ধরা পড়ছে। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সৃষ্টি ও এর শক্তি জোরদারের কাজে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে এবং এ কাজে আরো হাজার হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। যে কোনো মূল্যে ইসরায়েলের প্রতি এ ধরনের সর্বাত্মক অন্ধ মার্কিন সমর্থন অব্যাহত রাখা কোনো বিস্ময়ের বিষয় নয়, কিন্তু পশ্চিম এশিয়ায় একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ও প্রতিরোধ আন্দোলনগুলোর চলমান প্রতিরোধ সংগ্রামের প্রেক্ষাপটে আগ্রাসী ও সশস্ত্র ইসরায়েলের ব্যাপারে মার্কিন ভূমিকা কেমন হওয়া উচিত? কারণ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বিপদাপন্ন করছে। মানবিক ত্রাণ সাহায্যের ব্যাপারে মার্কিন দাবি এখন হাস্যকর, এ কারণে যে ওয়াশিংটন একদিকে ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞে শরিক হচ্ছে এবং অন্যদিকে আকাশ থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সাহায্য নিক্ষেপের পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনিদের ক্ষোভের জখমে মলম দেওয়ার চেষ্টা করছে। মার্কিন সরকার অতীতেও উপনিবেশবাদী ও স্বৈরতান্ত্রিক শক্তিগুলোকে সহায়তা দিয়েছে, কিন্তু ফিলিস্তিন সংকটের ক্ষেত্রে মার্কিন অবস্থান বেশ বিস্ময়কর ইসরায়েলের সঙ্গে তার অসাধারণ সম্পর্কের কারণে। অধ্যাপক নোয়াম চমস্কি যেমনটি বলেছেন, ইসরায়েল পশ্চিম এশিয়ায় আরব জাতীয়তাবাদকে ধ্বংস করে দিয়েছে এবং এ অঞ্চলে মার্কিন সরকারের জন্য সম্পদ লুণ্ঠনের মাধ্যমে পরিণত হয়েছে। আর এই অবস্থা সৃষ্টির সময় থেকে আজ পর্যন্ত মার্কিন ইসরায়েলি বন্ধুত্ব পুরোপুরি অটুট ও অক্ষত রয়েছে। ইসরায়েল তার আগ্রাসনের ব্যাপারে কোনো মানবীয় সীমারেখা মেনে চলে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের প্রতি নিন্দাসূচক কোনো বাক্য উচ্চারণ করতেও সাহসী নয় যে ইসরায়েল এখন যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সরকারের সম্পর্কের সমীকরণ এখন এমন যে ইসরায়েলের সব দুষ্কৃতির পেছনে রয়েছে মার্কিন সহযোগিতা এবং এমনকি মার্কিন সরকার চাইলেও ইসরায়েলের অপরাধযোগ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়ার একমাত্র গণতান্ত্রিক শক্তি বলে তুলে ধরা এখন এক তিক্ত পরিহাস, কারণ ইসরায়েল এখন বিশ্বের সবচেয়ে উদ্ধত ও নির্দয় দখলদার এবং ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করে ও তাদের উপর জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে ইসরায়েল জেঁকে বসেছে ফিলিস্তিনে। আন্তর্জাতিক আইনের নানা মানদণ্ড দিয়ে বিশ্বে ন্যায় ও অন্যায়ের প্রতিবাদ করা হয়, কিন্তু ইসরায়েলের বেলায় সেই প্রথম থেকেই সব ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পদদলন করা হয়েছে বিবেকের কোনো ধরনের দংশন ও পরিণতির চিন্তা ছাড়াই। এবারও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ইসরায়েলের পক্ষ থেকে লঙ্ঘন করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছেন, তখন ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তীব্র মাত্রায়। আর এ থেকে বোঝা যায় জাতিসংঘ ইহুদিবাদী ইসরায়েলের মতো সরকারগুলোর উপর তেমন প্রভাব ফেলতে সক্ষম নয়। ইসরায়েল তার অবৈধ জন্মলগ্ন থেকে যুগে যুগে সবসময় শান্তির আবেদনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আর আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থাগুলোর ব্যর্থতা ও অক্ষমতার কারণে ইহুদিবাদী ইসরায়েল অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে এবং গত 202 দিনে তথা প্রায় 7 মাসে 34,000-এরও বেশি বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তেল আবিবের সন্ত্রাসী শাসক গোষ্ঠী। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী, আহত প্রায় 75,000।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ছে প্রতিবাদ, ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করুন আমেরিকাকে ইরান, দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা পাকিস্তানের, বিএনপির শেখা উচিত বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদহে নিজেকে আপন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপথ্যে রয়েছে লোকসভা নির্বাচনী প্রক্রিয়া। তো শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন, চলুন এবারে যাওয়া যাক পরবর্তী পরিবেশনায়।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরবর্তী পরিস্থিতি, এ সম্পর্কে আমরা কথা বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, লেখক, গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার ডক্টর তারেক ফজলের সঙ্গে। জনাব ডক্টর তারেক ফজল, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জনাব ডক্টর তারেক ফজল, ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ইহুদিবাদী ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার পর অনেকেই শঙ্কিত হয়ে পড়েছিলেন যে ইসরায়েল বড় রকমের পাল্টা হামলা করবে এবং যুদ্ধ শুরু হবে, কিন্তু তা হয়নি। ইরানের শক্ত অবস্থান কি এর কারণ বলে আপনি মনে করেন?
ধন্যবাদ। ইসরায়েলি খুনের বদলায় ইসলাম প্রজাতন্ত্র ইরান যে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল সেই জবাব বিশ্ববাসী দেখেছে। তার বিপরীতে আবারও ইসরায়েল ইরানকে আক্রমণ করবে এবং কৌশলগত আক্রমণ করবে এমন আশঙ্কা তো ছিলই, বিশ্ববাসীর সে আশঙ্কা ছিল। পরে আমরা দেখলাম যে আক্রমণটি আসলে কোন মাত্রায় করেছে সেটার ঘোষণা ইসরায়েলের পক্ষ থেকে নির্দিষ্টভাবে আসেনি এবং সেরকম একটি অস্পষ্টতা আছে। তিনটি কম কার্যকর ড্রোনকে ইরান ভূপাতিত করেছে। ইরানের ইস্পাহানে কিছু আওয়াজ রাতের বেলায় যথেষ্ট আওয়াজের কথা প্রকাশ করা হয়েছে, এগুলো বিশ্ববাসী জেনেছে। সুতরাং এটা সূত্রে আপাতত এটুক বলা যেতে পারে যে ইসরায়েলের দিক থেকে তাৎপর্যপূর্ণ অথবা যথেষ্ট ভয়ঙ্কর কোন আক্রমণ বিশ্ববাসী দেখেনি, কিন্তু এটা দিয়ে নিশ্চিতভাবে বলা এটা কঠিন যে ইসরায়েলের সেই যোগ্যতা নাই, ক্ষমতা নাই, এখনই সেটা বলা যথেষ্ট সংযমের নিদর্শন হবে কিনা আমার সন্দেহ আছে, সংযমী থাকা উচিত, তবে এখন পর্যন্ত হয়নি এটুকু বলা যেতে পারে। ধন্যবাদ।
ডক্টর তারেক ফজল, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি 23 এপ্রিল পাকিস্তান সফরের সময় বলেছেন যে ইসরায়েল যদি কোনো রকমের ভুল করে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না। ইরানের এই ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ। প্রেসিডেন্ট রাইসি যে সুনির্দিষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সে উচ্চারণ ইরানের পক্ষ থেকে এর আগেও হয়েছে, ইরান করেছে, এবং এর মধ্যে আমরা দেখেছি ইরানের বেশ কিছু রিসোর্স পার্সনকে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিজ্ঞানীকে তারা খুন করেছে। সর্বশেষ কাসেম সুলাইমানি সহ সামরিক কর্মকর্তাদেরকে, ব্রিলিয়ান্ট মিলিটারি অফিসিয়ালদেরকে তারা খুন করেছে। তো এগুলোকে এক বিবেচনায় রাখা উচিত যে ইসরায়েল সেটা করছে। এটা হয়তো বলা যেতে পারে যে ইরানি ভূমিতে তারা প্রচলিত অথবা ঐতিহ্যবাহী সামরিক আক্রমণ করেনি, ঘোষিত আক্রমণ করেনি, চূড়াগুপ্ত আক্রমণ করেছে, এবং সেই আক্রমণগুলো যে ইসরায়েল করেছে এই বিষয়ে সন্দেহ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তার মানে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, ইরানের তাৎপর্যপূর্ণ জনবলগত এবং কিছু কাঠামোগত ক্ষতিও করেছে, তবে এখন পর্যন্ত সেটা সেই ক্ষতি ইরান পুষিয়ে কাটিয়ে ওঠার মতো যোগ্যতা দেখিয়েছে, এটাও ঠিক আছে। তবে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারিকে ইসরায়েল কতটা মনোযোগ দেবে এবং তার পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে কতটা মনোযোগ দেবে, এটা বিশ্ববাসীর এখনো দেখার অপেক্ষা করতে হবে। আমরা আশা করতে চাই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে সতর্ক হবে এবং বিশ্বকে আরো বেশি অনিশ্চিত ভয়ঙ্কর অবস্থায় ঠেলে না দেওয়ার কথা মাথায় রাখবে। ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা ইসরায়েলে ইরানের হামলা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে অধ্যাপক ডক্টর তারেক ফজলের সাক্ষাৎকে শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। ডক্টর তারেক ফজল, ইরান ইসরায়েলে হামলার পর তার সমাপ্তি ঘোষণা করে, এটাকে কি ইরানের কূটনৈতিক দক্ষতা হিসেবে দেখবেন আপনি?
ধন্যবাদ। হ্যাঁ, ইরান যে সুনির্দিষ্ট ভাবে উচ্চারণ করেছে, বলেছে, জানিয়েছে, এগুলো অবশ্যই তার যোগ্যতার প্রমাণ যে সে ঘোষণা দিয়ে করছে, ঘোষণা দিয়ে থামছে, ঘোষণা দিয়ে এগোচ্ছে, এটাকে তার যোগ্যতা, কূটনৈতিক যোগ্যতা, সামরিক দূরদর্শিতা হিসেবে দেখার সুযোগ আছে, যেটা ইসরায়েল করতে পারেনি, এটাকে এতটুকুই বলা যেতে পারে। ধন্যবাদ।
জনাব অধ্যাপক ডক্টর তারেক ফজল, আমরা সাক্ষাৎকারের একেবারে শেষ দিকে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইব, একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিতে পরিবর্তন আসলো কিনা, আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ। ইসরায়েলি আক্রমণের বিপরীতে ইরানি আক্রমণ এবং তার বিপরীতে আবারও ইসরায়েলি আক্রমণের যে ধারাবাহিকতা আমরা দেখেছি সেটা একটি বাস্তবতা, কিন্তু এর যে পার্শ্ব প্রতিক্রিয়া ইরানের পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অজনপ্রিয় রাষ্ট্রগুলো, যারা জনগণের সমর্থনের ভিত্তিতে রাষ্ট্রগুলোকে শাসন করছে না, সেসব দেশে এর একটা ভালো প্রতিক্রিয়া হয়েছে। বেশ কিছু দেশ ঘোষিতভাবে এবং অঘোষিতভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, সম্পর্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল, এগুচ্ছিল, এমন একটি বাস্তবতায় আমরা হামাসের দিক থেকে একটি শক্তিশালী আঘাত ইসরায়েলের উপরে দেখলাম, এবং তারপরে ইরানের পৃষ্ঠপোষকতায় তাদের এখন পর্যন্ত চমৎকার ভাবে টিকে থাকা, এটা বিশ্ববাসী দেখছে। এখন ইরান যে অবস্থান নিয়েছে তাকে উপসাগরীয় পার্শ্ববর্তী দেশগুলো যথেষ্ট সমীহ করছে, এতে কোনো সন্দেহ নেই, এবং তাদের কোনো কোনো আচরণ উচ্চারণ কার্যক্রম পরিকল্পনা থেমেছে অথবা তারা ভিন্নভাবে ভাবছে, এটাও এখন পর্যন্ত বাস্তব। আমরা অবশ্যই বিশ্ববাসী এইরকম উপসাগরীয় অথবা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর চমকে যাওয়া, থেমে যাওয়া অথবা ইরানকে আবারও বিবেচনায় রাখার যে বিষয় সেটা বিশ্ববাসী পর্যবেক্ষণ করছে, দেখছে, এবং এটা ইরানের জন্য যথেষ্ট তৃপ্তির ব্যাপার হতে পারে। তবে ইরানকে অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে, কারণ মধ্যপ্রাচ্যের প্রায় কোনো রাষ্ট্রই তার জন্য নিঃশর্তভাবে বন্ধু রাষ্ট্র হিসেবে ব্যবহার করেনি। এগুলোকে মনে রেখে ইরানকে তাকে টিকেও থাকতে হবে, আবার অগ্রসর হতে হবে। এই বিবেচনা নিয়ে যদি এগোতে পারে সেটা বিশ্বের জন্য আনন্দের হবে। ধন্যবাদ।
অধ্যাপক ডক্টর তারেক ফজল বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইস্যুতে অর্থাৎ ইসরায়েলে ইরানের অধিকারমূলক এবং প্রতিশোধমূলক 350-এর বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের হামলার পর পরবর্তীতে যা ঘটেছে সে সম্পর্কে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি। আগামী সপ্তাহে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে বলেছি ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি ঝোঁক প্রবণতার কারণে তরুণ তরুণীদের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব জোরালো হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠতি বয়সী তরুণ তরুণীদের মধ্যে যেসব বিষয়ে কথাবার্তা হয় তার বেশিরভাগই যৌনতা সম্পর্কিত। উঠতি বয়সী ছেলেমেয়েরা অনেক সময়ই বাবা মায়ের অজান্তে রাত জেগে এ ধরনের বিষয় নিয়ে ব্যস্ত থাকে যা মুসলিম সমাজে একেবারেই অগ্রহণযোগ্য। আজকের আসরে আমরা সংস্কৃতি ও আত্মপরিচয় গঠনের উপর ইন্টারনেটের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের নেতিবাচক প্রভাব সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। অনেকেই মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি, হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরি, প্রতারণা এবং তরুণ তরুণীদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার মতো দৈনন্দিন কিছু বিষয়ের মধ্যেই এর প্রভাব সীমাবদ্ধ রয়েছে। ইন্টারনেট যে একটি সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তির আত্মপরিচয়কে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তা অনেকেই এখন উপলব্ধি করতে পারে না। কাজেই তরুণ প্রজন্ম ইন্টারনেটের মাধ্যমে এখন এমন এক জগতে প্রবেশ করছে যে জগৎ সম্পর্কে অনেক অভিভাবকেরই তেমন কোনো ধারণা নেই। নতুন এ জগৎকে অনেকেই সেকেন্ড লাইফ বা দ্বিতীয় জীবন হিসেবে অভিহিত করে থাকেন। এই দ্বিতীয় জীবনে প্রবেশের পর অনেকেই অবচেতনভাবেই বিভিন্ন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হন, নিজেদের মধ্যে আত্মপরিচয় সংকটের সৃষ্টি হয়।
আমরা এর আগেও বলেছি, ভার্চুয়াল জগতের উপর অতি নির্ভরতা পরিবার কেন্দ্রিক জীবন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। পরিবারের সদস্যদের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুদেরকে বেশি আপন বলে মনে হচ্ছে অনেকের কাছে। তাদের কথায় জীবন গড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে তরুণ প্রজন্ম। টিনেজার বা কিশোর কিশোরীদের মধ্যেই ইন্টারনেটের প্রতি ঝোঁক প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, কিন্তু বাস্তবতা হল টিনেজ থেকেই ছেলে মেয়েদের মধ্যে আইডেন্টিটি বা আত্মপরিচয় গড়ে উঠতে শুরু করে। আর এই আত্মপরিচয় গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পরিবার। একটি ছেলে বা মেয়ে যখন নতুন পরিস্থিতি বা প্রশ্নের সম্মুখীন হয়, তখন তার পারিবারিক শিক্ষাটি প্রথম কাজে লাগে। অনস্বীকার্য বাস্তবতা হল পরিবারের সদস্যরা বিশেষ করে বাবা মা ও ভাই বোনের শিক্ষা হয় অকৃত্রিম।
পরিবারের সদস্যরা যা শিক্ষা দেয় তা তার কল্যাণের জন্য। বাবা মা কখনোই সন্তানের ক্ষতি চান না, কিন্তু যখনই কেউ এর শিকড় ছেড়ে অন্য কোনো ভিত্তির উপর দাঁড়াতে চায়, তখন এই বড় নিয়ামতটি থেকে বঞ্চিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক অল্প বয়সী ছেলে মেয়েই অনেক সময় ধর্মের প্রয়োজনীয়তা ইস্যুতে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং অসহায় বোধ করে। পরিবার থেকে শুধু এটুকুই জানতে পারে যে তারা মুসলমান। কেন সে মুসলমান, কেনই বা এ ধর্ম অনুসরণের জরুরি, এসব প্রশ্নের সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। পরিবার থেকে এ বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়ার আগেই ধর্মবিরোধী চক্রের কবলে পড়লে অপূরণীয় ক্ষতির আশঙ্কা থেকে যায়।
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতে শিশু কিশোরদের নিয়ন্ত্রণহীন প্রবেশ এ আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শিশু কিশোররা সাধারণত ধর্মবিরোধী প্রচারণা বুদ্ধি বৃত্তিকভাবে মোকাবেলা করতে পারে না। পূর্ব প্রস্তুতি না থাকায় পাল্টা যুক্তি ও অবস্থান তুলে ধরতেও তারা ব্যর্থ হয়। এ ধরনের পরিস্থিতিতে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায়। কখনো কখনো তাদের কাছে নাস্তিকদের বক্তব্যকে বেশি যৌক্তিক বলে মনে হয় এবং তারা নাস্তিকদের দলে ফিরে যায়। এছাড়া অনেকের ধর্মীয় বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। এর ফলে সন্তানের সবচেয়ে মারাত্মক সর্বনাশ ঘটে যায় বাবা মায়ের অজান্তে।
একজন শিশু বা কিশোর তথ্য ও জ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এ ঘাটতি পূরণ করতে হবে বাবা মা ও শিক্ষকদের পক্ষ থেকে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে একদিকে যেমন পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু কিশোরদেরকে যুগোপযোগী ধর্মশিক্ষা দিতে হবে, ঠিক তেমনি তাদেরকে কলুষিত পরিবেশ ও জগৎ থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে বাবা মাকে সন্তানের সাথে অনেক বেশি ভালো বন্ধু হতে হবে। বন্ধুত্বটা এমন হতে হবে যে সন্তানেরা যাতে বাবা মাকে সর্বোত্তম বন্ধু বলে মনে করে। শিশু কিশোররা সাধারণত খুবই অনুসন্ধিৎসু হয়। এই অনুসন্ধিৎসু মন যাতে নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মহা বিপদে পড়ে না যায় সেদিকে অভিভাবকদেরই খেয়াল রাখতে হবে।
শিশু কিশোরদেরকে বোঝাতে হবে আমাদের একটা পরিচিতি রয়েছে, আমরা ধর্মের অনুসারী, তবে তাদেরকে জটিল প্রশ্নের মুখে ঠেলে দেয়া যাবে না। তাদের পক্ষ থেকে নানা প্রশ্ন আসা স্বাভাবিক, তবে যার যার বয়স ও মন মানসিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে তার ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে হবে। বাস্তবতা হলো শিশু কিশোররা ওই বয়সে হয়তো সব কিছু উপলব্ধি করতে পারবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে তাদেরকে ধর্মের খুঁটিনাটি বিষয় বুঝতে হবে। প্রথম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রীকে যদি পঞ্চম শ্রেণীর গণিতের শিক্ষা দেয়া হয় তাহলে তা কখনোই সে বুঝতে পারবে না। পঞ্চম শ্রেণীর গণিত বুঝতে হলে তাকে আগের ক্লাসগুলো পার করে আসতে হবে। এসব দিক বিবেচনায় সচেতনতার সঙ্গে শিশুদেরকে দিক নির্দেশনা দিতে হবে। মানসিক পরিপক্কতা অর্জনের আগ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিশু কিশোরদের উপর নিয়ন্ত্রণ থাকা জরুরি।
শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানে বিখ্যাত ইরানি মনীষী আল খাওয়ারিজমির নানা আবিষ্কার ও গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানেও আমরা ইরানের আরেকজন মনীষীর অবদান সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রাচীন পারস্য সভ্যতা এবং আজকের ইরানেও গণিত শাস্ত্র সবসময় জ্ঞান বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতির মতো গণিত শাস্ত্রের গুরুত্বপূর্ণ শাখাগুলো সহ বিভিন্ন গাণিতিক হিসাব ও ডেরাইভেটিভগুলোর ক্ষেত্রে অনেক তত্ত্বের আবিষ্কার ও বিকাশ মূলত ইরানি মনীষীদের মাধ্যমেই হয়েছে। ডেরাইভেটিভ হচ্ছে গাণিতিক হিসাব নিকাশের বিশেষ টার্ম। ডেরাইভেটিভগুলো হল বিশেষ ধরনের আর্থিক যন্ত্র যা অন্তর্ভুক্ত সম্পত্তির একটি সংখ্যা থেকে তাদের মূল্য নির্ধারণ করে। ইরানি মনীষীরা এমন এক যুগে এসব ক্ষেত্রে বিস্ময়কর তত্ত্ব দাঁড় করিয়েছিলেন যখন বিশ্বের বিরাট অংশ অজ্ঞতা, মূর্খতা ও কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং জ্ঞান বিজ্ঞানের বিরুদ্ধে শত্রুতামূলক পরিবেশ বজায় ছিল। কুসংস্কারে আচ্ছন্ন ইউরোপের ইতিহাসের একটি সময়কে অন্ধকার যুগ বা কালো অধ্যায় হিসেবে অভিহিত করা হতো। ঠিক সেই সময়টিতেই প্রাচীন পারস্য ও ইসলামী সভ্যতা জ্ঞান বিজ্ঞান ও শিল্পক্ষেত্রে নজিরবিহীন অবদান রেখেছিল।
অর্থাৎ ইউরোপ যখন অজ্ঞতা ও মূর্খতায় ডুবেছিল এবং সে যুগে যারাই নতুন নতুন আবিষ্কার ও জ্ঞান গবেষণায় জড়িত থাকত তাদেরকে শুলে চড়ানো হতো অথবা আগুনে নিক্ষেপ করা হতো, তখন মুসলিম সমাজে জ্ঞান বিজ্ঞানের চর্চা ও চোখ ধাঁধানো বৈজ্ঞানিক অগ্রগতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তুরস্কের খ্যাতনামা ইতিহাসবিদ অধ্যাপক খালিল ইনালচিক তৎকালীন ইউরোপ ও ইসলামী সভ্যতার অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে ইরানি সহ অন্যান্য মুসলিম মনীষীদের ইসলামী দর্শন ও কালামশাস্ত্রে গভীর জ্ঞানার্জন এবং বৈজ্ঞানিক গবেষণা ও নতুন নতুন তত্ত্বের আবিষ্কার ইসলামী সভ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। হিজরি চতুর্দশ শতাব্দীর ওই সময়টিকে বলা হতো ইসলামের স্বর্ণালী যুগ। ইরানি ও ইসলামী জ্ঞান ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠেছিল বিশাল ইসলামী সভ্যতা। অন্যদিকে আজকের ইউরোপ তখন ছিল অজ্ঞতা মূর্খতা ও কুসংস্কারে আচ্ছন্ন।
এ ব্যাপারে ইরানের ইতিহাসবিদ ডক্টর মুসা নাজাফি বলেছেন, হিজরে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী ছিল ইসলামী সভ্যতার বিকাশের যুগ এবং উন্নয়নের এ ধারা বহু শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, হিজরি নবম শতাব্দীতে ইরানের সাফাবি শাসনামলে, তুরস্কের ওসমানী শাসনামলে এবং কোনো কোনো আরব অঞ্চলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিম মনীষীদের অবদান ছিল চোখে পড়ার মতো। ইসলামের প্রাথমিক যুগে ইবনে সিনা, আবু রেহান বিরুনি, ফারাবি, গজ্জালি, খাজা নিজামুদ্দিন তুসি সহ আরও অনেক বিখ্যাত চিন্তাবিদ ও মনীষীর কথা উল্লেখ করা যায়, যারা জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ঘটিয়ে সমগ্র মানব সভ্যতার বিকাশে বিরাট অবদান রেখে গেছেন। ইসলামী সভ্যতার এই সোনালী যুগে দর্শনশাস্ত্রেও বহু চিন্তাবিদের আবির্ভাব ঘটেছিল এবং এর প্রভাব পড়েছিল পরবর্তী শতাব্দীকালতে।
মৌলিক বিজ্ঞানের অন্যান্য শাখার মতো গণিতশাস্ত্রও ইরানি সভ্যতা বিকাশে বিরাট অবদান রেখেছে। বিশেষ করে ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতির উপর তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা হয়েছে ইরানে। ইরানে গণিতের ব্যাপক উন্নয়ন ও ব্যবহারের অন্যতম একটি কারণ হচ্ছে দর্শনশাস্ত্র সহ জ্ঞানবিজ্ঞানের কোনো কোনো শাখায় গবেষণার জন্য গণিতের ব্যবহার ছিল অপরিহার্য। এ কারণে দর্শন ও গণিতশাস্ত্রে বিশ্বখ্যাত বহু ইরানি মনীষীর আবির্ভাব ঘটেছে। তুরস্কের খ্যাতনামা ইসলাম বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ ডক্টর ফুয়াদ সেজগিন ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতির পেছনে গণিতশাস্ত্রে মুসলিম মনীষীদের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের কথা উল্লেখ করে বলেছেন, দুঃখজনকভাবে মুসলিম মনীষীরা এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা নতুন নতুন তত্ত্ব দাঁড় করালেও তাদের নামে কোথাও কোনো কিছু নথিভুক্ত বা রেকর্ড হয়নি। আমি মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত এমন কিছু যন্ত্রপাতির কথা বলতে চাই যা গণিতশাস্ত্রের ইতিহাসে কখনোই নথিভুক্ত করা হয়নি।
ডক্টর ফুয়াদ সেজগিন বলেছেন, আবু রেহান বিরুনির আবিষ্কৃত কম্পাসের কথা উল্লেখ করা যায়, যা দিয়ে তিনি পৃথিবীর মডেলে বৃত্ত আঁকানো শিখিয়েছিলেন। যদি এ ধরনের যন্ত্র না থাকত তাহলে সূক্ষ্মভাবে পৃথিবীর মডেলে বৃত্ত আঁকা সম্ভব হতো না। এ কম্পাস ছাড়াও এ ধরনের চিত্রাঙ্কনের আরও অনেক পদ্ধতির বিস্তারিত বিবরণ আবু রেহান বিরুনি তার গ্রন্থে উল্লেখ করেছেন। বিরুনির উভয় পাশে ব্যবহৃত বিশেষ পদ্ধতির স্কেল আবিষ্কারের কথা উল্লেখ করা যায়, যা দিয়ে পৃথিবীর মডেল বা প্লেটের উভয় পাশের একটি আকৃতি আঁকতে ব্যবহৃত হতো। বিরুনি পৃথিবীর আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় করেছিলেন এবং তিনি পৃথিবীর ব্যাসার্ধ মাপার সমীকরণও শিখিয়েছিলেন। তার চিত্রাঙ্কন পদ্ধতি খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দী পর্যন্ত গণিত শাস্ত্রের ইতিহাসে সবার কাছে ছিল অজানা। এছাড়া বিরুনি, ত্রিকোণমিতি এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব নিকাশ কোষে এর দৈর্ঘ্য নির্ধারণ করে দিয়েছিলেন। বিরুনি সর্বপ্রথম কোন প্রাচ্য মনীষী যিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
আবু রেহান বিরুনির জন্ম হয়েছিল 362 হিজরির 3 জিলহজ মোতাবেক খ্রিস্টীয় 973 সালের সেপ্টেম্বর মাসে। প্রাচীন ইরানের খারেজম প্রদেশের কাস শহরে তার জন্ম হয়। বর্তমানে এই অঞ্চলটি মূলত উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের অংশ। ভূগোল ছাড়াও গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে তার বিরাট অবদান ছিল। তিনি বিশ্বের বহু অঞ্চল ও শহর সফর করেন। তিনি যে শহরেই যেতেন সেখানকার দৈর্ঘ্য প্রস্থের মাপ নিতেন এবং ওই শহরের ভৌগোলিক অবস্থানকে বিশ্বের মানচিত্রে নির্দিষ্ট করতেন। ফলে তিনি অনেক বছর পরও মানচিত্র দেখে ওই স্থানটিকে চিহ্নিত করতেন। বলা যায় কার্টোগ্রাফি বিজ্ঞানের সূচনা করেছিলেন তিনি। কার্টোগ্রাফি হল শৃঙ্খল পদ্ধতি যা মানচিত্রের ধারণা, উৎপাদন, প্রচার এবং অধ্যয়নের সাথে সম্পর্কিত। কৌশলগুলির সেট বা মানচিত্র তৈরির শিল্প হিসেবেও পরিচিত। বর্তমানে এটি ভূগোলশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
বিরুনি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভূগোল বিষয়ে গবেষণা করেছেন এবং বিজ্ঞান চর্চাকে গণিতের ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। মানচিত্র তৈরির যে নতুন পদ্ধতি তিনি উপহার দেন তার ভিত্তি ছিল গণিত ও জ্যামিতির মিশ্রণ। বাল্ক শহরের যে ভৌগোলিক পরিমাপ বিরুনি নির্ণয় করেছিলেন তা আধুনিক পরিমাপের খুবই কাছাকাছি ছিল। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে এ বিষয়ে আরও কথা বলার আশা রইল। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। Thank you.
تهران نخوسم ایرانی اسلام